শুভ সন্ধ্যা। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষী সবাইকে ইংরেজি নববর্ষের অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা রেডিও থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান। আজ সোমবার 12ই মাঘ 1416 সন, ইংরেজি 25শে জানুয়ারি 2010 সন। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz। আজ অনুষ্ঠান প্রযোজনা ও পরিচালনা করছি আমি বদিউজ্জামান খান। দক্ষিণ এশীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণে, উৎপীড়ন ও অত্যাচারে, লাঞ্ছনা ও গঞ্জনায়, সর্বধর্মের সর্ববর্ণের ও সর্বগোত্রের মানুষ যখন জর্জরিত, এই দুর্বিষহ অবস্থা থেকে মানুষ যখন মুক্ত হওয়ার জন্য মরিয়া, এমনই এক লগ্নে বিধাতার আশীর্বাদে ভারতবর্ষের বাংলায় জন্মগ্রহণ করেন স্বাধীনতাকামী এক অগ্নিপুরুষ, যার তেজোদ্দীপ্ত বজ্রকণ্ঠে ধ্বনিত হতে থাকে মানুষকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ উদ্দীপ্ত করার অমর মন্ত্র, যার অনুরণনে সারা উপমহাদেশে নেমে আসে ব্রিটিশ সাম্রাজ্যের জন্য এক মহাপ্রলয়ের অশনি সংকেত। এই সূর্য সন্তানটি আর কেউ নন, সৃষ্টির অপার বিস্ময় নেতাজি সুভাষচন্দ্র বসু, বাংলার আর এক সূর্য সন্তান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হয়তো একে লক্ষ্য করেই লিখেছিলেন, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমার নত শির ঐ শিখর হিমাদ্রির, বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর, মমলালাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বল বীর আমি চির উন্নত শির। ইংরেজি 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার রাজধানী কটকে 14 সন্তানের নবম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। তার পিতা জানকীনাথ বসু কটকে স্বনামধন্য অ্যাডভোকেট ছিলেন ও মাতা প্রভাবতী দেবী অত্যন্ত ধর্মপ্রাণ বাঙালি সুগৃহিণী ছিলেন। আজকে স্টুয়ার্ট স্কুল নামে পরিচিত কটকের অ্যাংলো স্কুলে সুভাষ বসু ইংরেজি স্ট্যান্ডার্ড 6 পর্যন্ত লেখাপড়া শেষ করে কটকেই র্যাভেন্স কলেজিয়েট স্কুলে স্থানান্তরিত হন। অসাধারণ মেধাবী ছাত্র সুভাষ বসু 1911 সনে কলকাতা প্রদেশের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনশাস্ত্র নিয়ে 1918 সনে প্রথম শ্রেণীতে বিএ পাশ করেন সুভাষ বসু। উচ্চশিক্ষার জন্য 1919 সনে তাকে ইংল্যান্ডে পাঠানো হলে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিটজ উইলিয়াম হলে ভর্তি হন। এখানে শিক্ষানবিশকালীন তিনি 1920 সনে অনুষ্ঠিত ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করায় তার ICS অফিসার হিসাবে ভারতে নিয়োগ নিশ্চিত হয়। গল্প আছে, এ পরীক্ষায় তিনি অনেক প্রশ্নের মধ্যে এরকম দুটি প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেশন মাস্টার এন্ড স্কুল মাস্টার? তার উত্তর ছিল, ওয়ান মাইন্ডস দ্য ট্রেন, অ্যানাদার ট্রেন্স দ্য মাইন্ড। 2. হোয়াট ওয়াজ ইউর বেস্ট মোমেন্ট ইন ইংল্যান্ড? তার উত্তর ছিল, ওয়েন আই ফাউন্ড অ্যান ইংলিশ কবলার পলিশিং মাই শুজ। হয়তোবা সুভাষ বসুর ক্ষুরদার বুদ্ধি, প্রত্যুৎপন্ন মতি ও অসাধারণ দেশপ্রেমের রূপক হিসেবেই এই গল্প ছড়িয়েছিল। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাবের এক স্বতঃস্ফূর্ত স্ফোরণ ছিল এখানে নিয়োগ গ্রহণ অস্বীকার করা এই আঙ্গিকে, যে কোন সরকারকে শেষ করার সর্বোত্তম অস্ত্র হচ্ছে ওই সরকার থেকে পদত্যাগ করা। ওই সময় অমৃতসরে জালিয়ানওয়ালা বাগে এক অবিস্মরণীয় হত্যাযজ্ঞে সেনাপতি ডায়ারের নির্দেশে ব্রিটিশ বাহিনী কয়েক হাজার নিরীহ ভারতীয়কে চরম নিষ্ঠুরভাবে হত্যা করে। এছাড়া 1919 সনে উত্তরীন কর রাওলাট আইনও পাশ হয়। জাতীয়তাবাদী ভারতীয়রা যার পর্নায় ক্ষুব্ধ ও মর্মাহত হন। এ সময় সুভাষ বসু দেশে ফিরে স্বরাজ পত্রিকার জন্য লেখা শুরু করেন ও বেঙ্গল প্রাদেশিক কংগ্রেস কমিটির প্রচারণার দায়িত্ব গ্রহণ করেন। বাংলায় আক্রমণাত্মক জাতীয়তাবাদের প্রবক্তা বিখ্যাত ব্যারিস্টার ও রাজনৈতিক নেতা চিত্তরঞ্জন দাস ছিলেন সুভাষ বসুর পরামর্শদাতা। 1924 সনে চিত্তরঞ্জন দাসের কলকাতার মেয়র নির্বাচনে সুভাষচন্দ্র বসু বিশেষ ভূমিকা রাখেন। 1925 সনে ঔপনিবেশিক ব্রিটিশ ভারতীয় সরকার জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক সর্বভারতীয় নেতাদের কারাগারে নিক্ষেপ করায় সুভাষ বসু কারাবরণ করেন এবং কারাবাসকালীন সময়ে যক্ষা রোগ আক্রান্ত হন। তিনি একজন ধার্মিক হিন্দু ছিলেন এবং অনেক সময় ধ্যানে নিমগ্ন থাকতেন। স্বামী বিবেকানন্দের দীক্ষায় দীক্ষিত বসু ছাত্রজীবন থেকে তার অসাধারণ দেশপ্রেমের জন্য পরিচিত হয়েছিলেন। 2 বছর পরে জেল থেকে ছাড়া পেয়ে সুভাষ বসু কংগ্রেস দলের সাধারণ সম্পাদক পদে নিয়োজিত হন এবং ভারতের স্বাধীনতার জন্য জওহরলাল নেহরুর সাথে একসঙ্গে কাজ শুরু করেন। আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দানোর জন্য অচিরেই আবার তাকে কারাবরণ করতে হয় এবং এবার জেল থেকে বেরিয়ে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন। 1930 ও 1940-এর মধ্যবর্তী সময় সুভাষ বসু ইউরোপ ভ্রমণ করেন এবং এ সময় তিনি ভারতীয় ছাত্র ইউরোপীয় রাজনীতিবিদদের সাথে যোগাযোগ ও আলাপ আলোচনা করেন। এর মধ্যে অন্যতম ছিলেন জার্মান নেতা অ্যাডলফ হিটলার, যার সঙ্গে 1936 সনে জার্মানিতে তার দেখা হয়। এ সময় তিনি সমভোগতন্ত্র বা গণসাম্যবাদ ও গণসাম্যবাদ বিরোধী চন্দ্রতন্ত্রের প্রয়োগ তথা ইউরোপীয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর দলীয় কাঠামো পর্যবেক্ষণ করেন। 1938 সনে সুভাষ বসু সর্বভারতীয় জাতীয় নেতা হিসাবে স্বীকৃত হন এবং কংগ্রেস দলের সভাপতি পদের মনোনয়ন লাভ করেন। তিনি ভারতের পূর্ণ স্বাধীনতা এবং তা অর্জনের জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রয়োজনে শক্তির ব্যবহারের নীতি গ্রহণ করেন। অতঃপর মোহনদাস গান্ধীর সাথে তার নীতিগত বিরোধ অনিবার্য হয়ে ওঠে এবং গান্ধী সুভাষ বসুর কংগ্রেস সভাপতি পদে নিয়োগের বিরোধিতা করেন। অগত্যা সুভাষ বসুর ব্যক্তিগত বিরোধিতা সত্ত্বেও কংগ্রেস দ্বিখণ্ডিত হয়ে যায়। গান্ধী সুভাষ বসুকে তার স্বীয় মন্ত্রিসভা গঠন করতে বলেন এই টানাপোড়েনে জওহরলাল নেহরু গান্ধীর পক্ষ অবলম্বন করেন। ভয়ানক অসুস্থতার কারণে 1939 সনে অনুষ্ঠিত কংগ্রেসের বার্ষিক দলীয় সভায় খাটিয়া করে সুভাষ বসুকে আনা হয়। এই অবস্থায়ও গান্ধী মনোনীত প্রার্থী পট্টভী সীতারামকে হারিয়ে সুভাষ বসু কংগ্রেসের দলীয় সভাপতি মনোনীত হন। তো দলীয় বিভেদের কথা বিবেচনা করে তিনি এই পদ থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক দর্শনে ছেলেবেলা থেকেই সুভাষ বসু স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী চিন্তাধারা, সর্বজনীনতার শিক্ষা, সামাজিক সংস্কার ও বিবর্তনের প্রতি অনুরক্ত ছিলেন। পৌরাণিক ভারতীয় ধর্মশাস্ত্র, বেদান্ত ও ভগবদ গীতা ও এগুলির সমসাময়িক ব্যাখ্যা সুভাষ বসুকে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে প্রণোদিত করে। হিন্দু অধ্যাত্মবাদ তার রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারাকে একান্তভাবে প্রভাবিত করেছিল বলে অনেক পণ্ডিতের বিশ্বাস। অবশ্য তারা এও মনে করেন যে এর মধ্যে মৌলবাদ বা গোড়ামির কোন স্থান ছিল না। নিজেকে সমাজতান্ত্রিক হিসাবে পরিচয় দানকারী সুভাষ বসু আন্তরিকভাবেই বিশ্বাস করতেন যে স্বামী বিবেকানন্দই ভারতের সমাজতন্ত্রের প্রবর্তক ছিলেন। ঐতিহাসিক লিওনার্ড গর্ডন সুভাষ বসু সম্বন্ধে বর্ণনা করেছেন যে আভ্যন্তরীণ ধর্মীয় পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা তার পূর্ণবয়স্ক জীবনের একটি প্রধান উপাদান হওয়ায় তিনি ভারতে ক্রমোদীয়মান ঈশ্বরের অস্তিত্ব অবিশ্বাসী একটি সমাজতান্ত্রিক ও গণসাম্যবাদী জনগোষ্ঠী থেকে আলাদা ছিলেন। নিজের রাজনৈতিক মতাদর্শ সম্বন্ধে বলতে গিয়ে সুভাষ বসু একদা নিজেকে চরমপন্থী বলে অভিহিত করেন এবং আপসহীনতায় শেষ পর্যন্ত তাকে ভারতীয় জাতীয়তাবাদের প্রধান রাজনৈতিক ধারা থেকে সরে দাঁড়াতে বাধ্য করে। পরবর্তীতে বামপন্থীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সুভাষ বসু তার নিজস্ব রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন, কিন্তু এই দলের শক্তি প্রধানত সুভাষ বসুর স্বদেশ বাংলায় সীমাবদ্ধ থাকে। এ সময় তিনি ভারতীয় সম্পদ ও জনবলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশের স্বার্থে ব্যবহার করার বিরোধিতা করে সফল গণ আন্দোলন গড়ে তোলেন, ফলে ব্রিটিশ সরকার তাকে তার কলকাতার বাসগৃহে অন্তরীণ করে। 1941 সালের জানুয়ারি মাসে ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে সুভাষ বসু পেশোয়ার ও আফগানিস্তান হয়ে জার্মানির বার্লিন শহরে উপনীত হন। শত্রু শত্রু আমার বন্ধু এই নীতিতে বিশ্বাসী সুভাষ বসু 1942 সনের জানুয়ারি মাসে প্রথমে জার্মানি ও পরে জাপানের কাছে তার ব্রিটিশ বিরোধী যুদ্ধে সহযোগিতা কামনা করেন। শুরু হয় রেডিও বার্লিন থেকে ভারতবর্ষে, উত্তর আফ্রিকা ও অন্যান্য সব যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ বাহিনীতে নিয়োজিত ভারতীয়দের তথা স্বদেশবাসীদের কাছে জ্বালাময়ী ভাষণের মাধ্যমে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অনলবর্ষী আবেদন সুভাষ বসুর তরফ থেকে। জার্মানিতে অবস্থানকালীন সময় অ্যাডলফ হিটলারের সবচেয়ে বেশি আস্থাভাজন সেনাপতি হিমলারের সাথে তিনি ঘনিষ্ঠতা গড়ে তোলেন এবং এখানেই নাজি সরকারের পূর্ণ সহযোগিতায় তিনি উত্তর আফ্রিকার যুদ্ধক্ষেত্র থেকে নেয়া 50,000 ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে ইন্ডিয়ান লিজিয়ন ও পরবর্তীতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন। এদের ডিব্রিফিং, প্রশিক্ষণ ও সমরাস্ত্র সজ্জিত করার মাধ্যমে সুভাষ বসু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে প্রাথমিক প্রস্তুতি শুরু করেন। হিমলার এ কাজে তাকে সর্বাত্মক সহায়তা প্রদান করেন। নিবেদিত পান অক্লান্ত পরিশ্রমী এই মানুষটিকে সেক্রেটারিয়াল ও অন্যান্য সব কাজে সর্বক্ষণ সহায়তা দিতেন যে মানুষটি, সে অস্ট্রিয় জার্মান মহিলা এমিলি শেঙ্কেলকেই তিনি 1937 সনের 26 ডিসেম্বর বিয়ে করেন। সুভাষ বসুর একমাত্র কন্যা সন্তান অনিতা বোস পাস এরই গর্ভে জন্মগ্রহণ করেন। এই ইন্ডিয়ান লিজিয়নটি প্রধানত জার্মান প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় সুভাষ বসু এটিকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশস্ত করার প্রয়োজনীয়তা বোধ করেন, ফলে তিনি বার্লিন অস্ত্র জাপানি দূতাবাসের সহায়তায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় এক দুঃসাহসিক, রোমাঞ্চকর ও অকল্পনীয় প্রক্রিয়ার মাধ্যমে মাদাগাস্কারের অনতি দূরে জার্মানের একটি সাবমেরিন থেকে একটি জাপানি সাবমেরিনে স্থানান্তরিত হন। 1943 সনের মে মাসে টোকিওতে পৌঁছে তিনি তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী হিরোকি তোজো তথা জাপানি হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন, ফলে দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠনে তিনি জাপানি সহায়তার আশ্বাস লাভ করেন। অতঃপর সুভাষ বসুকে বিমানে সিঙ্গাপুর নিয়ে আসা হয় এবং তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সেনাপতি এবং স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রধান হন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হয় যুদ্ধবন্দী ভারতীয় সৈন্য ও দক্ষিণ এশিয়ায় অবস্থানরত ভারতীয় অসামরিক লোক নিয়ে, যার সংখ্যা অচিরেই 43,000 উন্নীত হয়। 1944 জানুয়ারি মাসেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রধান কার্যালয় রেঙ্গুনে প্রতিষ্ঠিত হয়। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে মিত্রবাহিনী মুক্ত করে এবং এখানে সুভাষ বসুর শাসন প্রতিষ্ঠিত করে। 1944 সনের 18 মার্চ এরা ভারতের ইম্ফালে ও বর্মায় মিত্রবাহিনীর মোকাবেলা করে। সুভাষ বসু অন্যান্য পূর্ব এশীয় সরকার প্রধানদের মতো অস্থায়ী ভারতীয় সরকার প্রধান হিসাবে রেঙ্গুনে অনুষ্ঠিত বৃহৎ পূর্ব এশীয় কনফারেন্সে অংশগ্রহণ করেন। এই কনফারেন্সকালীন অর্থ সাহায্যের প্রস্তাব এলে সুভাষ বসু তা গ্রহণ করতে অপারগতা জানান, বরং জাপানের সাথে ভারতের ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। ভারতের স্বাধীনতা অর্জনে যেকোনো পথের অবলম্বন বা যেকোনো বন্ধুত্বপূর্ণ সাহায্য তার কাছে গ্রহণযোগ্য ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের স্বাধীনতা লাভে অক্ষ শক্তির প্রত্যক্ষ সামরিক সাহায্য না পেয়ে সুভাষ বসু এ ব্যাপারে সোভিয়েত ইউনিয়নের কাছে সাহায্য প্রার্থী হওয়ার জন্য 1945 সনের 18 আগস্ট টোকিও থেকে বিমানে করে মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। শোনা যায় ওই বিমানটি তাইওয়ানে বিধ্বস্ত হয়, বিমানের আগুনে পড়ে সুভাষ বসু মারা যান। কিন্তু তার পোড়া দেহ বা অন্য কোন অকাট্য প্রমাণ না পাওয়ায় তার মৃত্যু আজও রহস্যাবৃত রয়ে গেছে। এমন ধারণা করা হয় যে সুভাষ বসু হয়তো সোভিয়েত ইউনিয়নের সাইবেরিয়ান কারাগারে পরবর্তীতে মারা গিয়ে থাকবেন। 1947 সনের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করা সত্ত্বেও সুভাষ বসু মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য ভারত সরকারের তরফ থেকে 1956 সনের মে মাসে প্রথমবারের মতো শাহনওয়াজ কমিটি নামে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটি তদন্ত উপলক্ষে টোকিও গমন করলেও তাইওয়ানের সাথে সরকারি পর্যায়ে তখন ভারত সরকারের কূটনৈতিক সম্পর্ক না থাকার অজুহাতে তাইওয়ান যাওয়া থেকে বিরত থাকে। পরবর্তীতে জাস্টিস মুখার্জির নেতৃত্বে 1999 সাল থেকে 2005 সাল পর্যন্ত সময় একটি তদন্ত কমিশনকে এ কাজের ভার দেওয়া হলে তাইওয়ান সরকারের মাধ্যমে উদ্ঘাটিত হয় যে সুভাষ বসুকে বহনকারী কোন বিমান কখনোই তাইওয়ানে বিধ্বস্ত হয়নি। ভারতে প্রেরিত আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টেও এই তথ্য সমর্থিত হয়। এ থেকে এটা পরিষ্কার হয় যে সুভাষ বসুর 8 আগস্ট 1945 থেকে নিখোঁজ হওয়া সম্পর্কিত রহস্য বিমান দুর্ঘটনা তার কাল্পনিক মৃত্যুর গল্প দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা সফল হয়নি। জাস্টিস মুখার্জি কমিশনের তদন্ত রিপোর্ট 2005-এর 8ই নভেম্বর ভারত সরকারে জমা দেওয়ায় সেটি 2006-এর 17ই নভেম্বর ভারতীয় সংসদে উপস্থাপিত হয়। রিপোর্টে বলা হয় যে সুভাষ বসু কোন বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেননি এবং ভারতের রেনকোজি মন্দিরে রক্ষিত দেহাবশেষ সুভাষ বসুর নয়। এ সত্ত্বেও ও কোন কারণ না দেখিয়ে ভারত সরকার এই রিপোর্ট অগ্রাহ্য করেছে। 1992 সালে ভারত সরকার সুভাষ বসুকে মরণোত্তর ভারত রত্ন পদকে ভূষিত করে এবং মরণোত্তর পদকের ব্যাপারে একটি জনস্বার্থ মামলা হয় ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে পদক প্রত্যাহার করে। সুভাষ বসুর মৃত্যুর ব্যাপারে পুরস্কার কমিটি সন্দেহাতীত প্রমাণ দিতে ব্যর্থ হয়, এই মরণোত্তর পুরস্কার অকার্যকর হয়ে যায়। তার প্রতিকৃতি ভারতীয় বিধানসভায় ঝোলানো আছে ও তার প্রতিমূর্তি পশ্চিমবঙ্গের লোকসভার সম্মুখে স্থাপিত হয়েছে। এছাড়া অস্থায়ী সরকার প্রধান হিসাবে সুভাষ বসু রেঙ্গুনে যে চেয়ারটি ব্যবহার করেছিলেন সেটি জাতীয় অহংকার উত্তরাধিকারের প্রতীক হিসাবে দিল্লিস্থ লালকেল্লায় একটি কাঁচের বেষ্টনীর মধ্যে সংরক্ষিত আছে। এমিলি শেঙ্কেলের গর্ভের সুভাষ বসুর একমাত্র মেয়ে অনিতা বোস পাফ জার্মানির অক্সবুর্গ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। সাম্প্রতিককালে তিনি তার পিতার কলকাতার বাসস্থান দেখতে এলে তাকে বিশাল সম্বর্ধনা দেওয়া হয়। সুভাষ বসুর বহু আত্মীয় স্বজন এতে অংশগ্রহণ করে। এ সমস্ত অনুষ্ঠানে সুভাষ বসু 1945 সালের 18ই আগস্ট থেকে নিখোঁজ হওয়া ও পরবর্তীতে তার সম্ভাব্য মৃত্যুর পূর্ণ রহস্য উদ্ঘাটনের দাবি জানানো হয়। তার জীবনালক্ষ্য গভীরভাবে পর্যালোচনা করলে এটা প্রতীয়মান হয় যে তিনি যে ধরনের প্রতিভাশালী, নিঃস্বার্থ দেশপ্রেমিক, দূরদর্শী, অক্লান্ত পরিশ্রমী, অসাধারণ গুণাবলীর অধিকারী, অসম সাহসী ও নিবেদিত প্রাণ নেতা ছিলেন, তাতে সমসাময়িক ভারতীয় রাজনীতি সংকীর্ণতা মুক্ত হলে বাংলার এই সূর্য সন্তান স্বাধীন ভারতের প্রথম কর্ণধার হতে পারতেন। বলিষ্ঠ চরিত্র, বিস্ময়কর মেধা, মনন, জ্ঞান, বিদ্যা ও বুদ্ধি ছাড়া অন্য এমন কোন রাজনৈতিক মূলধন তার ছিল না যা ব্যবহার করে তিনি সমসাময়িক জার্মানির ফ্যাসিস্ট যুদ্ধনায়কদের বা জাপানি অক্ষর শক্তিকে ভারত স্বাধীন করার অস্ত্র হিসাবে ব্যবহার করতে সমর্থ হয়েছিলেন। সেনাবাহিনীর কোন প্রশিক্ষণ বা ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিবেদিত প্রাণ এই অসম সাহসী বাঙালি সারা পৃথিবীর ইতিহাসে একাগ্রতা ও দুর্জয় মনোবলের এক বিরল দৃষ্টান্ত। পৃথিবীর ইতিহাসে স্বদেশের স্বাধীনতা অর্জনে আত্মাহুতির অসংখ্য দৃষ্টান্ত থাকলেও দেশের স্বাধীনতা অর্জনের প্রচেষ্টায় অসম্ভবকে সম্ভব করার দৃষ্টান্ত হয়তোবা একা নেতাজি সুভাষ চন্দ্র বসুরই। 2007-এর 23শে অগস্ট জাপানি প্রধানমন্ত্রী সিনজো আবে কলকাতা অবস্থিত বোস মেমোরিয়াল হল দেখতে আসেন। সেখানে তিনি বসু পরিবারের সদস্যদের বলেন যে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীন করার যে অদম্য আগ্রহ সুভাষ বসু দেখিয়েছিলেন তা জাপানি জনগণকে ভীষণভাবে আলোড়িত করেছিল। জাপানে আজও নেতাজির নাম শ্রদ্ধাভরে স্মরণ করা হবে।
দুর্গম গিরিধাম না ডোরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে তারকে ধরিবে হাল আছে কার দিন মত
কে আসো জোয়ান হও আগুয়ান হাবিতে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পানি দিতে হবে তোরি পার
দুর্গম গির কান্তার মরু দুস্তর পারাবার হে দম দিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার রাত্রি মাতৃ মন্ত্রী শান্তির আশা বুধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষি আছে অভিযান
ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে
প্রসঙ্গত শ্রদ্ধাভরে স্মরণ করছি আর একজন অসাধারণ বাঙালিকে যিনি 1977 থেকে 2000 পর্যন্ত সুদীর্ঘ 23 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার পর স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং তিনি জনসাধারণের সেবায় নিজের সারা জীবন বিলিয়ে দিয়েছিলেন সেই জ্যোতি বসুকে যিনি গত 17 জানুয়ারি বেলা 11:47 95 বছর বয়সে কলকাতাস্থ সল্টলেক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন শুধু জীবনেই নয় মৃত্যুর পরেও তিনি তার কর্নিয়া তথা সম্পূর্ণ দেহ মেডিকেল গবেষণার কাজে ব্যবহারের জন্য হাসপাতালে দান করে গেছেন আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি
হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান হাসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান
আজি পরীক্ষা জাতি অথবা জাতির করিবে তার তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুশিয়ার
দুর্গা মগির কান্তার মরু দুস্তর পারাবার হে দম দিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গা মগির কান্তার মরু দুস্তর পারাবার হে দম দিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার
আজকের অনুষ্ঠানের উপকরণ সংগ্রহ করা হয়েছে উইকিপিডিয়া থেকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে গান পরিবেশিত হয়েছে সমবেত বাংলাদেশি শিল্পীবৃন্দের এটি উপভোগ হয়ে থাকলে পরিবেশনা সার্থক মনে হবে বাংলা রেডিওর পরবর্তী অনুষ্ঠান নির্ধারিত রয়েছে আসছে সোমবার 1 ফেব্রুয়ারি শোনার আমন্ত্রণ রইল বাংলা রেডিও ইন্টারনেটেও শোনা যায় ওয়েবসাইট হচ্ছে www.bangladeshradio.org.au আমাদের সাথে যোগাযোগের ঠিকানা bangladeshradio@hotmail.com অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার আগে আমি বদিউজ্জামান খান কামনা করছি দেশ যেখানে থাকুন না কেন আপনারা সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন স্বস্তি ও আনন্দে থাকুন শুভরাত্রি